ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
দ্বিতীয় বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ বাণিজ্য বিষয়ক বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
বুধবার সন্ধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের পর আবার বৃহস্পতিবার সকালে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার।
আরও রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলন অনিবার্য কারণবশত বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের বিধায়করা ঐকমত্যে পৌঁছেছেন, যার ফলে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাবটি এখন অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হবে। বুধবার রাতে সেনেটর বব কর্কার এক বিবৃতিতে এই সমঝোতার কথা উল্লেখ করে বলেন যে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কেভিন ম্যাকার্থির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্কার এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি এই প্রস্তাবে অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। গোড়াতে তিনি বলেছিলেন যে এই বিষয়টি পৃথক একটি প্রস্তাব হিসেবে আসতে পারে, কিন্তু পরে তিনি ওই আপত্তি প্রত্যাহার করে নেন এবং বলেন যে এতে উত্তর কোরিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকার জন্য প্রতিনিধি পরিষদ কাজ করে যাবে। প্রেসিডেন্ট যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোনো পদক্ষেপ নেন, তাহলে সেটা বাতিলের জন্য কংগ্রেসের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও এই আইনের মধ্যেই রয়েছে। কয়েক সপ্তাহ ধরে আলাপ আলোচনার পর ট্রাম্প প্রশাসন গোড়াতে এই প্রস্তাব গ্রহণ করেনি, কারণ তাদের মতে এ হলো এককভাবে নিষেধাজ্ঞা শিথিল করতে নির্বাহী বিভাগের ক্ষমতার সীমিতকরণের প্রচেষ্টা এবং তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নত করার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু হোয়াইট হাউস এখন প্রস্তাবটি সমর্থন করছে। ইসরায়েল এবছরের গোড়ার দিকে যে নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছিল তা চূড়ান্তভাবে অপসারণের পর এখন জেরুজালেমের মুসলমান নেতারা নামাজিদের ওই পুরনো শহরের পবিত্র স্থানে প্রবেশের অনুমতি দিয়েছেন। লোহার ফটক, রেলিং এবং নিরাপত্তামূলক ক্যামেরা সরিয়ে নেওয়ার পর ফিলিস্তিনিরা আজ সকালে ওই মসজিদের বাইরে রাস্তায় রাস্তায় আনন্দ প্রকাশ করে। মেটাল ডিটেক্টর সহ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয় 14 জুলাইয়ের আক্রমণের পর। সেদিন একজন আরব বন্দুকধারী দুজন ইসরায়েলি প্রহরীকে হত্যা করে। এদিকে ইসরায়েলের এই নিরাপত্তামূলক কর্মকাণ্ড জেরুজালেমের মুসলমানদের ক্ষিপ্ত করে, যারা দীর্ঘদিন ধরেই এই সন্দেহই প্রকাশ করে এসছে যে ইসরায়েল ধীরে ধীরে ওই পবিত্র স্থানের উপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে চায়। সে কারণেই সেখানে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরস্পর বিরোধী দুটি উপদল ফাতাহ এবং হামাস একই সঙ্গে মুসলমানদের প্রতিবাদ জানানোর আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিজা কার্টিজের ঢাকা সফর আকস্মিকভাবে স্থগিত হয়ে গেছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
আগামী 30 জুলাই 24 ঘন্টার এক সফরে তার ঢাকা আসার কথা ছিল। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একাধিক বৈঠকের পর প্রস্তুতিও চূড়ান্ত হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে ঢাকার পররাষ্ট্র দপ্তর জানতে পারে লিসা আসছেন না। কি কারণে আসছেন না তা কোনো পক্ষ থেকেই বলা হয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ঢাকা থেকে 4 জন বিদেশি নাগরিক সহ 9 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকায় আমাদের অন্য সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বৃহস্পতিবার ভোরে শহরের উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ওই 9 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 4 জন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। পুলিশের তরফে সাংবাদিকদের কাছে এই প্রতারণা চক্র সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে অর্থ হাতিয়ে নিত তার বিবরণ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে তারা নিজেদের বিদেশি বিনিয়োগকারী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ইমেল করতেন এবং বাংলাদেশে উচ্চ মুনাফায় অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতেন। অর্থ বিনিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ফাঁদে পড়া ব্যক্তির কাছ থেকে টাকা চাইতেন এবং এই টাকা তাদের উল্লেখ করা বাংলাদেশি ব্যাংক হিসেবে জমা দিতে বলতেন। প্রতারক চক্রটি লোভ দেখিয়ে কামরুজ্জামান নামের এক ব্যক্তির কাছ থেকে 25 লাখ টাকা এবং শাহানুর নামের অপর এক ব্যক্তির কাছ থেকে 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ বাণিজ্য বিষয়ক পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। ব্যবসা বাণিজ্য নিয়ে দুপক্ষের মধ্যে কোনো সমস্যা হলে যথাশীঘ্র সম্ভব তার সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। বাণিজ্য মন্ত্রী বলেন, ইউর সাথে গত অর্থ বছরে বাণিজ্যের পরিমাণ 10% বাড়লেও পণ্যের দাম কম হওয়ায় বাংলাদেশের আয় বাড়েনি। তিনি বিষয়টি ইউ প্রতিনিধি দলের নজরে আনেন। সরকারের অনুমতি ছাড়া পোশাকের ইউরোপীয় ক্রেতাজোট অ্যাকর্ড 2018 সালের পরও 3 বছর বাংলাদেশে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। ঢাকায় ইউর রাষ্ট্রদূত পিয়ারে মায়াদুন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ইউর বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ইউরোপীয়দের আগ্রহের উল্লেখ করে তিনি বলেন, এজন্য বাংলাদেশকে আইনি প্রক্রিয়া সহজ করতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বুধবার সন্ধে নাগাদ বিহারের রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এসেছিলেন বিহারের জেডিইউ দলের নেতা নীতিশ কুমার। ঠিক মধ্যরাতে তিনি আবারও রাজ্যপালের কাছে গিয়ে জানালেন, বৃহস্পতিবার তিনি সরকার গড়তে চান বিজেপিকে জোট সঙ্গী নিয়ে। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
জোটসঙ্গী আরজেডি দলের সঙ্গে সরকার চালানো যাচ্ছে না, এই অভিযোগ করে জেডিইউ নেতা নীতিশ কুমার বুধবার সন্ধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন। আবার বৃহস্পতিবার সকালেই বিজেপির সঙ্গে নতুন জোট গড়ে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি সুশীল মোদী উপমুখ্যমন্ত্রী। অতীতেও বিজেপিকে নিয়ে বিহার চালিয়েছেন নীতিশ। আগেকার উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী প্রসাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে অসন্তুষ্ট ছিলেন নীতিশ, কিন্তু তেজস্বী অভিযোগে জবাবও দেননি, পদত্যাগেও রাজি নন। সেই জন্যই হয়তো ভাঙল জেডিইউ আরজেডি জোট। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, আগামী 2019 লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গী হিসেবে লড়লেই নীতিশের সুবিধে হবে, এমন অনুমান করেই আরজেডির সঙ্গে জোট ভেঙে বিজেপির সঙ্গে নতুন জোট করলেন জেডিইউর নীতিশ কুমার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী দ্বারা প্রশিক্ষিত ইরাকি সেনাবাহিনীর একটি ডিভিশন আইএসের কাছ থেকে মসুলের পুরনো শহর দখলের চূড়ান্ত লড়াইয়ের সময় বহু বন্দী লোকজনকে হত্যা করেছে। আজ প্রকাশিত এক প্রতিবেদনে অধিকার গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রকে বলছে, তাদের মতে এই যুদ্ধ অপরাধের তদন্তের সাপেক্ষে যুক্তরাষ্ট্র যেন ইরাকি সেনাবাহিনীর ষোড়শ ডিভিশনকে তাদের সমর্থন দেয়া বন্ধ করে দেয়। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিভাগের পরিচালক সারা লি উইটসন বলেন যে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এটা বের করা উচিত হবে যে তাদের সমর্থনপুষ্ট এবং প্রশিক্ষিত বাহিনী কেন এই জঘন্য যুদ্ধ অপরাধ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ অন্যায় থামাতে সাহায্য করবে, অন্যায় করতে নয়। এই নজরদারি সংস্থাটি বলছে যে অভিযুক্ত এই হত্যাকাণ্ডটি দুটি আন্তর্জাতিক পর্যবেক্ষক লক্ষ্য করেছে। পর্যবেক্ষকরা বলেন যে তারা একদল ইরাকি সৈন্য, যারা নিজেদেরকে ষোড়শ ডিভিশনের সৈন্য বলে উল্লেখ করে, গলির ভিতর দিয়ে 4 জন উলঙ্গ মানুষকে নিয়ে যায় এবং তারপর গুলির শব্দ শোনা যায়। সৈন্যরা জানায় যে এই বন্দীরা আইএস যোদ্ধা ছিল। পর্যবেক্ষকরা ওই এলাকা ছেড়ে যাওয়ার সময় তাদের একজন মানবাধিকার সংস্থাগুলোকে জানান যে সেখানে যাবার পথে আরও বহু উলঙ্গ মানুষকে পড়ে থাকতে দেখা যায়। ভেনেজুয়েলায় দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমাজবাদী সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ বিক্ষোভে 3 জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে একজনকে গুলি করে হত্যা করা হয় এবং রাজধানী কারাকাসে সংঘাতের সময় একজন 14 বছর বয়সী কিশোর নিহত হয়। তবে তৃতীয় নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। লক্ষ লক্ষ লোক ঘরের মধ্যেই রয়েছেন, রাস্তাঘাট জনশূন্য হয়ে আছে এবং বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা পাড়ায় পাড়ায় অবরোধ তৈরি করে যাতে করে লোকজন কাজে যেতে না পারে। এর ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মারাত্মক সংঘর্ষ বেঁধে যায়। এই দেশব্যাপী ধর্মঘটের লক্ষ্য